হরে কৃষ্ণ। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভাগবতমের কুন্তি স্তুতি, যেটি যেখানে আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্দ অষ্টম অধ্যায়ের 58 নম্বর শ্লোক থেকে কুন্তি দেবীর প্রার্থনা, কুন্তি দেবী ভগবান কৃষ্ণের প্রার্থনা করছেন সে সম্বন্ধে আমরা আলোচনা করব। তার আগে আমরা বলে রাখি শ্রীমদ্ ভাগবতম হচ্ছে একটু পরিপূর্ণ ফল। ভগবান সত্যবেশ অবতার ভগবান শ্রী ব্যাসদেব যখন অষ্টআশ পুরাণ লেখার পরেও শান্তি পাচ্ছিলেন না, তখন নারদ মুনির কৃপায় তিনি ভক্তের ভগবান চরিত্র বর্ণনা করার জন্য শ্রীমদ্ ভাগবতমকে স্থাপনা করেছেন এবং শ্রী ব্যাসদেবের সেই অমল পুরাণ শ্রীজি বিশাল কৃতিত্ব পরবর্তী পর্যায়ে সেটা প্রকাশিত হয়েছে ওনার ছেলে সুখদেব গোস্বামীর মুখের মাধ্যমে, বা উনি সেটার প্রচার শুরু করেছেন এবং পরবর্তী পর্যায়ে ভাগবতের ভিন্ন ভিন্ন অংশ ভিন্ন জায়গায় আমরা দর্শন শুনতে পেরেছি, যেখানে প্রায় 18,000 শ্লোক স্থান পেয়েছে এবং সেই 18,000 শ্লোকের মধ্যে প্রায় 35টি বড় বড় স্তুতি রয়েছে, প্রার্থনা রয়েছে, যেখানে ভক্ত ভগবান প্রার্থনা করছে। যেমন কুন্তি স্তুতি, ভীষ্ম স্তুতি, হস্তিনাপুর মহিলার স্তুতি করেছেন, বা দ্বারকার মহিলার স্তুতি করেছেন, অ্যাকচুয়ালি গজেন্দ্র উপাখ্যান বা প্রহ্লাদ প্রার্থনা, নানা রকম স্তুতি স্থান পেয়েছে। তবে ভাগবত প্রথম দিক থেকে আমি যদি দেখতে যাই, তবে এই কুন্তি স্তুতিটা হচ্ছে প্রথম বড় স্তুতি, যেখানে 25টা শ্লোক রয়েছে এবং কুন্তি দেবী প্রার্থনা করছেন ভগবানকে, যে প্রথম থেকে বলা শুরু করেছেন যে আপনি আমাকে যথেষ্ট পরিমাণ দুঃখ দেন, দুঃখ দেন, দুঃখ দেন। সাধারণভাবে আমরা কি করি, যখন ভগবানের কাছে প্রার্থনা করতে যাই আমরা সুখ কামনা করি, দুঃখটা দূরীভূত হয়ে যাক প্রার্থনা করি, কিন্তু এটি এখানে কি করছেন, কুন্তি দেবী উল্টা প্রার্থনা করছেন। কেন করছেন না, অ্যাকচুয়ালি এই ভাগবতমে তিন প্রকার উপকৃত মানে উপকারিতা রয়েছে, যারা শত্রুম বক্তুম ইচ্ছতম, যারা ভগবান কথা শ্রবণ করে, যারা ভগবান কথা প্রবচন করে এবং যারা প্রশ্ন করে, তার তিন প্রকার ব্যক্তি এই ভাগবত থেকে উপকৃত হয়। আমরা যারা এখন শ্রবণ করছি, বক্তা সুখদেব গোস্বামী বক্তা ছিলেন, পরীক্ষিত মহারাজ শ্রবণ করছিলেন, সুত গোস্বামী বক্তা ছিল, 60,000 মুনিশরা শ্রবণ করছিল, তার ভিতরে স্বর্ণকদ ঋষিরা প্রশ্ন করেছিল, সবাই উপকৃত হয়েছে এবং সেখানে ভিন্ন ভিন্ন স্তর স্তরগত ভাবে মানসিকতা যে পরিবর্তন, সে পরিবর্তন ঘটনা করা হয়েছে। ভগবানের যে প্রেম, ভগবানের ভক্তের প্রতি যে প্রেম, সে প্রেমটা বর্ণনা করা হয়েছে। যদি কোনো নিষ্ঠাবান ভক্ত সহকারে ভাগবত প্রথম স্কন্ধ থেকে ক্রমে অধ্যয়ন করেন এবং নিজে হৃদয়ে স্থান দেন, কি ব্যাপার, এটাও নিশ্চিত যে তার ভগবানকে তিনি পরম প্রেমিক বা প্রেম পুরুষোত্তম, বা ভগবান যে আমার পরম হিতৈষী, এবং ভগবান যে পরম ব্রহ্ম সেটা বুঝতে পারবে। তাই আমরা এই কুন্তি দেবীর প্রার্থনা যখন আলোচনা করব, তার আগে আমার মনে হয় একটু আলোচনা করা উচিত হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে। যেরকম মহাভারতে বর্ণিত আছে হস্তিনাপুর বা কুন্তি দেবীর কথা বর্ণনা করা হয়েছে মহাভারত মানে, বলে মহাভারত এমন কোন বিষয়বস্তু নাই, যাই আমাদের ভারতে যাই কিছু অবস্থা আছে মহাভারত তাই স্থান পেয়েছে। গ্রেটার ইন্ডিয়া, মহাভারত গ্রেটার ইন্ডিয়া, এবং হস্তিনাপুর তার রাজধানী ছিল, যেখানে মহারাজ হস্তিঙ্গ নামানুসারে তার নামকরণ হয়েছিল হস্তিনাপুর। আরো কেউ কেউ বলে সেখানে প্রচুর পরে হাতি তখনকার সময়ে খুব প্রাচুর্যের পরিচয় ছিল, তাই প্রচুর পরে হাতি ওনার কাছে থাকতো রাজাদের কাছে। এই হস্তিনাপুর রাজা যেহেতু প্রচুর হাতির মালিক ছিলেন, তাই জায়গাটা হস্তিনাপুর বলা হয়। এনিওয়ে সেটা মুখ্য কথা নয়, মুখ্য কথা হচ্ছে কুন্তি দেবী, যার চরিত্র নিয়ে আমরা আজকে আলোচনা করব বা যার স্তুতি নিয়ে আমরা চর্চা করব, সে কুন্তি দেবীর জীবনটা কত দুঃখদ সেটা আমরা সেই আলোকপাত করব, যেখানে বলা হচ্ছে রাজনন্দিনী কুন্তি, মহারানী কুন্তি এবং রাজমাতা কুন্তি আমরা তিন ভাগে ভাগ করতে পারি আমার জীবনটাকে। এবং প্রতিটা অবস্থায় তিনি কি করে বিপত্তি 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 দিয়ে গতি করেছেন, এবং তারপরেও অন্তিমে যখন ভগবান আমাকে সমস্ত বিপত্তি রক্ষা করছেন, তখন তিনি বলছেন হে প্রভু আপনি আমাকে আরো বিপত্তি দেন। অত বিপত্তি পাওয়ার পরেও তিনি আরো বিপত্তি ভগবান থেকে প্রার্থনা করছেন। তাই আমরা আরেকটু কুন্তিদেবের ব্যাকগ্রাউন্ডটা যাই, যেখানে বর্ণনা করা হচ্ছে এই জগতে দুটো প্রকাশমান স্বরূপ রয়েছে, একটি সূর্য একটি চন্দ্র। সূর্যকিরণ দ্বারা এবং চন্দ্রকিরণ দ্বারা এই জগৎ প্রকাশিত হয়। তাই এই জগতে দুটো মুখ্য বংশ রয়েছে, সূর্যবংশ এবং চন্দ্রবংশ। সূর্যবংশে ভগবান রামচন্দ্র, রঘুকুল তিলক, দশরথ নন্দন, মর্যাদা পুরুষোত্তম রাম সেই সূর্যবংশে এসেছিলেন। এবং চন্দ্রবংশ যেটা পরবর্তী পরে সোমবংশ বলা হচ্ছে, সে চন্দ্রবংশ সোমবংশে ভগবান কৃষ্ণচন্দ্র অবতীর্ণ হয়েছিল। এই কুন্তিদেবীও সেই চন্দ্রবংশের বিলং করছে, সেই চন্দ্রবংশী দেশ। এই মথুরা যেটা কি সে চন্দ্রবংশ রাজাঙ্গর পীঠস্থল ছিল, সে মথুরা চৌদ্দটি জনপদ বা চৌদ্দটি ছোট ছোট রাজ্য র সম্রাট মথুরায় বাস করতেন। এবং চৌদ্দটি রাজার মধ্যে যেরকম বৃষ্টিবংশ, অন্ধক বংশ বা ভোজ বংশ, ভোজরাজ ওরা সব সেই মথুরা অন্ডার থাকতেন। এই মথুরাটা কি কার্য শাসন হইতো না এই চন্দ্রবংশের রাজা, তারাই এটাকে শাসন করত। এর আগে আমরা দেখবো কি করে যদুবংশ চন্দ্রবংশ যদুবংশ যদুবংশটা কিভাবে সৃষ্টি হলো, কিভাবে আসলে এটা বলি। এই যদুবংশ মহারাজ যদুঙ্কর এক পুত্র ছিল, তার নাম ছিল কোসরা। কোসরাঙ্কর দুই পত্নী ছিলেন, একটি মাদ্রী একজন গাঙ্গারী। এরা কেউ কিন্তু ধৃতরাষ্ট্র পণ্ডুর পত্নী ছিলেন, সেটা পরবর্তী পর্যায়ে আসবে, সেখানে আমরা যাব। এখন আমরা দেখি কি করে যদুঙ্কর মহারাজ যদুর দুইজন মানে যদুঙ্কর এক যদুর এক ছেলে ছিল কোসরা, কোসরা দুইজন দুই পত্নী ছিলেন মাদ্রী আর গান্ধারী। এবং এই মাদ্রীর দুই সন্তান ছিলেন, তারা হচ্ছে যুদ্ধাজি আরেকজন হচ্ছেন দেবমিড়। মাদ্রীর দুই ছেলে ছিলেন, একজন যুদ্ধাজি একজন দেবমিড়। এই দেবমিড় থেকে অনেক রকম বংশ বিস্তার হয়েছে। দেবমিড় থেকে বিষ্ণু এসেছেন এবং অন্ধকে এসেছেন। বিষ্ণু থেকে সফলক মহারাজ সফলক এবং মহারাজ সফলকের পুত্র অক্রূর। অক্রূর ছিলেন এই বিষ্ণুবংশীয় মহারাজ সফলকের পুত্র, এবং সফলক ছিলেন মহারাজ বিষ্ণুর পুত্র। এবং বিষ্ণুর আরেকটা ছেলে ছিল চিত্রক। যদিও চিত্রকের বংশধর কথা এখানে বর্ণনা করা হচ্ছে না, তো বিষ্ণুর দুই ছেলে সফলক এবং চিত্রক, সফলক থেকে অক্রূর আসলেন। এটা আমরা এখানে বন্ধ করি, আমরা অন্ধকের কাছেও যাবো না, কেন অন্ধকের বংশ বিস্তার কিছু বলা প্রয়োজনীয়তা নেই, যেহেতু আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কুন্তি দেবী। তাই আমরা দেখব দেবমিড়ের একজন ক্ষত্রিয় পত্নী ক্ষত্রিয়ানী পত্নী ছিলেন, একজন বৈশ্য পত্নী ছিলেন, একজন শূদ্র পত্নী ছিলেন। এই ক্ষত্রিয় পত্নী ওনার নাম হচ্ছে অশ্বমক্ষী, ইয়ে ভোজবংশীয় রাজকুমারী ছিলেন। সে অশ্বমক্ষীর ছেলে ছিলেন সুরসেন। অশ্বমক্ষীর ছেলে ছিলেন মহারাজ সুরসেন, এবং সুরসেনের পত্নীর নাম হচ্ছে মহিষা। তিনি নাগবংশ থেকে এসেছিলেন, তিনি হচ্ছেন মহিষা, তিনি সুরসেনের পত্নী। এবং এই মহিষা থেকে সুরসেন দশ পুত্র এবং পাঁচ পুত্রী লাভ করেন। দশ পুত্রের মধ্যে একজন ছিলেন অনঙ্গদুদুবি, বা অন্য নাম হচ্ছে বসুদেব। বসুদেব আমরা ভালো করে বুঝি, অনঙ্গদুদুবিটা হয়তো শুনতে একটু অসুবিধা হবে। ওর একই একই লোক দুই নাম ছিল, আরেক ছিল দেবভাগ, আরেকজন পুত্র ছিলেন দেবশ্রব, আরেকজন পুত্র ছিলেন সিনন্ত্রয়, আরেকজন পুত্র ছিলেন অনাকৃষ্টি, আর একজন ছিলেন বসাসলা, সমীক, গণ্ডুষ, বেদশ্রব, কনভা এবং শ্যাম। এভাবে দশ পুত্র ছিলেন কার? এই মহিষা, মহারানী মহিষার, সুরেশন রানী মহিষার গর্ব থেকে দশ পুত্র ছিলেন এবং পাঁচ পুত্রী ছিলেন। পুত্রী পাঁচ কারা ছিলেন? না, পৃথা, এবং পৃথার পরে সুতদেবা, তারপরে ছিলেন কৃতিদেবা। কৃতিদেবার অন্য নাম হচ্ছে পৃথকৃতা, পৃথকৃতাকে কেউ বলে কৃতিদেবা বলে। শ্রুতশ্রবা এবং লাস্ট সবচেয়ে ছোট মেয়ে ছিলেন রাধাদি দেবী। এই পাঁচজন ওনার মেয়ে ছিলেন, দশজন ছেলে ছিলেন। এই ছেলে আর মেয়েদের মধ্যে সবচেয়ে জ্যেষ্ঠ ছিলেন পৃথা। পৃথা সবচেয়ে বড় মেয়ে ছিলেন, মানে ছেলেদের থেকে বড়, মেয়েদের মানে বসুদেবের বড় দিদি হচ্ছেন পৃথা। এখন এই পৃথা যেহেতু বাবা মার প্রথম সন্তান, সাধারণভাবে অলি অলি সন্তান হয় এবং সন্তান অত ভালোবাসা ছিল, তারা খুব মানে বাচ্চা থেকে ভালোবাসত এবং পৃথা খুব জিদখোর ছিল। যেরকম মহিলার একটু জিদখোর হয় স্বামীদের সামনে, সেরকম বাবা মার সামনে বাচ্চা একটু জিদখোর হয়, জানে ওকে খুব আদর করে, বাবা যেটা বলে মা যেটা বলে সে শুনবে। তাই তিনি পাঁচ সাত বছর যখন ওনার বয়স ছিল, সে পৃথা একদিন হঠাৎ জিদ করে বসেন, আমাকে ধনুষ চাই, আমি ধনুর্বাণ শিখবো, ধনুর্বাণ শিখবো। তখন মহারাজ সুরসেন বলছেন, আরে মা না 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 না, তোমার যে নয়, তোমার যে সন্তান হবে না, ও খুব বীর, ধনুর্ধারী হবে, চিন্তা করো না, তুমি ধনু কি করো, তুমি তো ক্ষত্রিয়ানী, ক্ষত্রিয়ানী যুদ্ধ করতে হয় না, তো শিখতে হবে। না 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 না, আমার ধনু লাগবেই, এবং খুব জিদ্দি করে সেতে বাবা তাকে ধনুর্বাণ দিয়ে দিলেন। ধনুর্বাণ দেওয়ার পরে কি হলো, না ধনুর্বাণ নিয়ে তিনি প্র্যাকটিস করছেন, প্র্যাকটিস করছেন, এবং সে তো বাচ্চা মেয়ে, সে তার জঙ্গল গিয়ে শিকার করতে যাবে না, তাই তখন প্র্যাকটিস করতে গিয়ে যখন উনি তীর ধরে মারতে বসছেন, তখন দেখছেন কোন একটা পাখি আছে, পাখিকে মারবে, তো হঠাৎ করে ওনার হৃদয়টা কেঁপে উঠে, আরে এই এই পাখিটা যদি মরে যায়, ওর মার কি অবস্থা হবে, ওর বাচ্চারও কি অবস্থা হবে, ওর ভাইয়ের কি অবস্থা হবে, ওর স্বামীর কি অবস্থা হবে, ওর স্ত্রীর কি অবস্থা হবে, নানা চিন্তা এসে যেত। শুধু তীর সাজিয়ে রাখতেন, একবারও কোনো পাখিকে মারতে পারেননি, তার ফলে ওনার হৃদয়টা অত কোমল ছিল, অত দয়ার্দ্র ছিল, তিনি বুঝে উঠতে পারতেন না যে কিভাবে তীরটা প্রয়োগ করবে, এবং তিনি প্রয়োগ করতেও পারেননি কোনদিন, মানে তীর নিয়েছেন মাত্র, বাস কোন তীরকে প্রয়োগ করতে পারেননি। এখন এভাবে কিছুদিন যাওয়ার পরে যখন ওনার বয়স প্রায় 12 বছর, তখন হঠাৎ একদিন তিনি ফুল বাগানে ঘুরছেন, ওনার একটি বান্ধবী, বান্ধবী না ওনার দাসী, যার নাম সে চন্দ্রিকা, সে দাসের কি করছে, ভগবান যেন কিছু ফুল তুলছে। তখন সন্ধ্যার সময় আগত, তখন সে ফুল তোলে, ফুল ভগবান যেন নিয়ে যাবে। এই সময়ে হঠাৎ করে দাসী চন্দ্রিকা খুব করে ডাক দিচ্ছে, কাকে? এই রাজানন্দিনকে, রাজানন্দিনকে পৃথা ডাকছে, ডাকছে, কি হলো কি হলো কি হলো, ও দৌড়ে গেছে বলে দৌড়ে গিয়ে পৌঁছাইছেন, দেখছেন সে হাতটা খুলে দেখা যায় ছোট্ট বাচ্চা, মানে পাখি পাখি শাবক, একদম মনে হয় এক দুদিনের বাচ্চা, সে কুকুর করছে আর তার চুলগুলো ঠিক মতো গজায়নি। তখন দেখে খুব তাকে তিরস্কার করলেন, কাকে? চন্দ্রিকাকে। তুমি কেন এরকম করলে, তা মার কি কষ্টটা হবে এখন বলো, ছোট বাচ্চা, মা যখন বাচ্চা চলে যায় মার কি কষ্টটা হবে তুমি জানো, কেন তাকে ধরলে? চন্ডিকর যারে আমার কি দোষ আছে, আমি তো পড়ে গেল গাছ থেকে, আমি ফুল তুলছিলাম উপর গাছ থেকে পড়ে গেল, আমি তোড়ে নিয়েছি মাত্র, আমি তো কিছু করিনি। তো তার সাথে এই পৃথা সেই মানে পাখি শাবকটিকে হাতে নিয়ে যান, নিয়ে ডাকেন কে আছে কে আছে, কে এটা পাখির শাবকটা পাখির বাসায় পৌঁছে দেবে। তখন সন্ধ্যা হয়ে গেছে, যার লোক চলে গেছে, লোকই নেই সেখানে। দেখে অনেকক্ষণ খোঁজার পর কেউ পেলে না, তখন তিনি রাজমহলে আসছেন। যখন রাজমহলে পৌঁছাচ্ছেন তখন দেখছেন মহারাজ সুরসেন তখন মানে রাজদরবার প্রবেশ করছেন, এবং ওনার সাথে আরেকজন বন্ধু আছেন, উনিও রাজা। উনি দেখে উনিও বুঝতে পারেন না কি বলতে না বলতে, উনি খুব মানে হাইলি সেন্সিটিভিটি হয়ে গেছেন, এই বাচ্চাকে নিয়ে, পাখি শাবককে নিয়ে। তখন বাবার কাছে কি পৌঁছেন, বাবা 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 দেখো দেখো কি অবস্থা হয়েছে। তখন বাবা বলছে ওনাকে প্রণাম করো, মহারাজকে প্রণাম করো, তোমার মামা হবে উনি। তো প্রণাম করছেন, প্রণাম করার পরে তিনি বাবাকে বলছেন বাবা তুমি তাড়াতাড়ি দেখো দেখো কি করে বাচ্চাটা এইভাবে পড়ে গেছে, বাচ্চাটা তার মার কাছে পৌঁছাইতে হবে। তখন ঠিক আছে মা কোনো চিন্তা করো না, কে সুরেশন বলছেন তুমি বসো বসো। তখন সুরেশন খোঁজ করছেন কে আছে, কে জিগে এটা করে দিয়ে আসবে, পাখির বাসায় পৌঁছে দেবে, লোকই নেই। তখন এমন অবস্থা হয়েছে যে যার সব চলে গেছে, কেউ আর তখন নেই যার গাছে উঠতে পারবে। তখন ও তো একদম মানে এটা করতেই হবে। তখন রাজাকে বুঝাচ্ছেন দেখো তুমি চিন্তা করো না, এখানে সব লোক যে যারা চলে গেছে কাল সকাল হোক, তুমি তোমার কাছে শাবকটি রাখো, সকাল হলে তুমি যখন উঠবে আমি লোক ডেকে দেবো উনি পৌঁছে দেবে, চিন্তা কেন। তখন কুন্তি দেবী একদম প্রশ্ন করতে লাগলো, বলে না 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 এখনই পৌঁছাই দেবে, এখনই পৌঁছাই দেবে, সকাল সময় কি হবে না হবে, মা তো সারা রাত না খেতে মানে কষ্ট পেয়ে থাকবে। এইভাবে সে সেখানে মানে একদম আমার পিতাঙ্গ পিতার উপরে খুব প্রেশার ক্রিয়েট করেছেন, যেভাবে হোক আমার ওইটাকে পাখির শাবকটিকে ওর মার কাছে পৌঁছাইতে হবে। তখন এই যখন চলছে তখন ওনার যে বন্ধু ছিলেন সুরেশনের বন্ধু কুন্তি ভোজ তিনি এসেছিলেন, তিনি হঠাৎ করে তখন দেখছেন এই অবস্থা, তিনি বলছেন মা আমাকে দাও আমি পৌঁছে দেবো, চিন্তা করেন চলো আমি গাছে উঠতে পারি কোনো অসুবিধা। কুন্তি ভোজ হাত বাড়িয়ে দিয়েছেন, তখন সুরেশন খুব লজ্জিত বোধ করছেন। তিনি সুরেশন চিন্তা করছেন উনি আমার অতিথি, অতিথি এটা করবে না আমার ঘরে এসে, না না না। তাই তিনি তখন আর কুন্তি ভোজের হাতে না দিয়ে উনি নিজে পৃথা থেকে হাতে নিয়ে নিয়েছে কাকে, এই পাখির শাবকটি নিয়ে গিয়ে তখন তিনি যাচ্ছেন চলো মা গাছের উপরে উঠিয়ে দেব। তখন এই সুরেশেন পাখির শাবকটিকে নিয়ে যখন খড়মটা নিজে গাছের তলা রেখে তিনি হু হু করে উঠে গেলেন, উঠে তার বাসায় পৌঁছে দিলেন। তো নেমে আসছেন তখন পৃথা জিজ্ঞাসা করছে ওর ওর মার কাছে পৌঁছেছে তো, অন্য কাছে যায়নি তো, না 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 অনেক কাছে যাবে কেন, না 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 অন্য কোন মা হইতে পারতো, না না অনেকগুলো আরো কতগুলো বাচ্চা আছে তো আমি দেখে বুঝতে পারছি ওইটাই হবে। তখন পিতা খুব আনন্দাশ্রু, তখন তিনি চিন্তা করছেন আমার বাবা অত বড় রাজা হওয়া সত্ত্বে তিনি আমার কথা রক্ষা করার জন্য আজকে গাছে উঠে এইভাবে এই অন্ধকারের মধ্যে গাছে উঠে শাবকটিকে পাখির তার মার কাছে পৌঁছে দিয়েছে, তার মানে আজকে থেকে আমি প্রতিজ্ঞা করছি আমি জীবনে আমার বাবার কোনো ইচ্ছা অপূরণ রাখব না, উনি যখন যেটা আমাকে আদেশ করবেন আমি তখনই সেটা করব, একবার চিন্তা করব না সেটা আমার ভালো হবে না মন্দ হবে, কি করা উচিত কি করা উচিত, এভাবে মনে মনে শপথ করছে, বলেন না মনে মনে শপথ করছে। ইতিমধ্যে কিছুদিন থাকার পরে তখন একদিন হঠাৎ দেখছেন মহারাজ সুরেশেন আর কুন্তি ভোজ রথ সাজিয়েছেন, এখন ওনারা চলে যাবে। তখন মহারাজ সুরেশেন বলছেন কোন এই পৃথা পৃথা আসো 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 রথে চলো আমরা যাবো। তখন পৃথা বলছেন মাকে বলে আসি, না 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 মাকে বলা দরকার নেই চলো, সে আর মাকে বলার সময় পাননি, না বলে কোনো প্রশ্ন করেননি কোথায় যাব, তিনি একটা ওনার মাথায় আছে আমার বাবা যিনি আমাকে অতটা স্নেহ করেন সে অন্ধকারের মধ্যে গাছে উঠে পাখির শাবকটি বসিয়ে দিয়েছিলেন, অতএব আমি ওনাকে প্রশ্ন করবো কেন? যাই বলবেন তাই করবো। তাই একবার প্রশ্ন না করে তিনি রথে উঠে গেছেন। দেখুন কিভাবে মানে পিতা পুত্রী সম্বন্ধ। রথে উঠে গিয়ে যখন যাচ্ছে খুব আনন্দ লাগছে, নতুন নতুন জায়গায় যাবেন, আমরা যখন ঘুরতে যাই শ্রীনগর যাই বা বিদেশে কোথায় যাই থাইল্যান্ড যাই সিঙ্গাপুর যাই, কে আনন্দ লাগে, ঠিক সেরকমই তারা খুব আনন্দ লাভ করছে। কে এই পিতা খুব আনন্দে রথে চলতে চলতে গিয়ে রথ গিয়ে পৌঁছেছে কোথায়, একদম কুন্তি ভোজ রাজ্যে ভোজপুরে। যখন ভোজপুরে রথ পৌঁছাইছে তখন দেখছে কুন্তী ভোজকে স্বাগত করার জন্য কেউ নেই, বৃদ্ধা দাসী আর তার সে ঘরে কেউ নেই। তো জানা নেই তোমার কেউ পত্রনাথ ছিল কি না ছিল, কোন বর্ণনা সেরকম পাওয়া যাচ্ছে না। তবে এখানে পিতাকে একটু মনে খটকা লেগেছে, তিনি চিন্তা করছেন আমার যখন মথুরা যখন কেউ আসে কি সুন্দর স্বাগত করি আমরা, কেউ নেই কিরকম কথা লাগবে, আমার ভালো লাগছে না। আসার সময় খুব ভালো লাগছিল কিন্তু স্বাগত করা থেকে ওনার মনটা ভাঙতে 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 যত দিন যাচ্ছে মনটা ওনার অত ভেঙে যাচ্ছে। এরকম প্রায় এক পক্ষ কাল 15 দিন থাকার পরে মহারাজ সুরসেন এখন ফিরে যাবেন, ফিরে যাবে রথ সাজানো হয়েছে। তখন পিতা বলছেন আমিও যাব। তখন সুরসেন বলছেন না তুমি যাবে না, তুমি এইখানে থাকবে। তখন পিতা খুব শোকাকুল হয়ে গেছে, মন ভেঙে গেছে, বলছে আমি এখানে কেন থাকবো, আমি কি দোষ করলাম, বাবা তুমি বলো আমার কি দোষ, শাস্তি দাও কিন্তু এখানে আমি থাকতে বলো, এখানে আমার একদম ভালো লাগছে না। তখন বাবা বলছে না না তুমি এখানে থাকো এখানে থাকো। তখন পিতা কান্দতে কান্দতে বলছেন বাবা তুমি আমাকে নিয়ে না মথুরার গলিগঞ্জে ছেড়ে দাও, বরং আমি ভিক্ষা করে থাকবো, আমাকে এখানে থাকতে বলো না, আমার একদম ভালো লাগছে না। এটা শোনার পরে হঠাৎ করে মহারাজ সুরসেন বলছেন দেখ মা আমি এক সময়ে এই মহারাজ কুন্তিভোজের সাথে জঙ্গলে শিকার খেলতে গিয়েছিলাম, যখন শিকার যাই তখন সারাদিন কোনো শিকার পাইনি, সন্ধ্যা হয়ে গেছে দুজন আমার এক জায়গায় বসে আছি হতাশ হয়ে। তখন এই কুন্তিভোজ বলছেন আমার জীবনে কোনো ভবিষ্যৎ নেই, কোনো সুখ নেই। তখন আমি আর কেন, একদিন শিকার হয়নি কালকে শিকার হবে, আমার তো আছি এখানে চিন্তা নেই কিছু। তখন তিনি বলছেন না 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 শিকার বড় জিনিস নয়, আমার কোনো সন্তান নেই এবং হওয়ার সম্ভাবনা নেই, সেজন্য আমি খুব দুঃখী। তখন আমি ওনাকে বচন দিয়েছিলাম, আমি ওনার প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমি ওনার সত্য রক্ষা করার জন্য সত্য দিয়েছিলাম, সত্য করেছিলাম যে আমার যে প্রথম সন্তান হবে আমি আপনাকে দান করব, দত্তক দেব। এই কথা শুনে কুন্তিভোজ খুব খুশি হয়ে গেছিল এবং হে পুত্রী তুমি হচ্ছে আমার প্রথম সন্তান, সেজন্য তোমার জন্মের আগে আমি যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেই প্রতিশ্রুতি রক্ষা করার জন্য সেই সত্যটা পালন করার জন্য কারণ তোমাকে এখানে থাকতে হবে। এটা শুনে পিতা যদিও তার দুঃখ পাচ্ছিলেন, বর্তমান সে মনে করছেন যে বাবার সত্য রক্ষা করার জন্য যদি এটা করতে হয় ইটস অলরাইট, ঠিক আছে কোনো অসুবিধা নেই, যদি এটাই আমার উদ্দেশ্য থাকে জীবনে আমি এটাই কর, কোনো অসুবিধা নেই। যে বাবা আমাকে অত ভালোবাসে সে নিশ্চিত আমার ভালো জন্য চিন্তা করছে। এটা ভেবে ভেবে তিনি কি করেছেন না, তখন ওনার বাবা যখন পিতা রাজি হয়ে গেছেন ঠিক আছে তুমি সত্য করেছো অবশ্যই আমার সত্য পালন করতে হবে। দেখুন তখনকার সমাজ ব্যবস্থা কি ছিল, এখনকার সমাজ ব্যবস্থা কি হচ্ছে, সাধারণত ছেলে একটা মেয়েকে বিয়ে করবে, মেয়ের বাবা মা যদি রাজি না থাকে মেয়ে না বিয়ে তো আমি করবো, তোমার বিয়ে করবে না আমি বিয়ে করবো, আমি কাকে চয়েস করবো। কিন্তু তখনকার সময়ে জন্মার পর থেকে সন্তান আমার নয়, আমি দিয়ে জন্মের আগে দিয়ে দিয়েছিলাম সেটা তারা মেনে নিত। কি অদ্ভুত ডেডিকেশন। হ্যাঁ, তাই এখানে বর্ণনা করা হচ্ছে, যখন পিতা এটা শোনার পরে তখন আর মনে দুঃখ করেননি, ঠিক আছে, ওকে, অলরাইট, রাজি হয়ে গেছেন। তখনই সুরাসেন দুঃখে ভেঙে পড়েছেন, অতক্ষণ উনি একটা কম্পেল ছিলেন, বাধ্য করেছিলেন ওকে, মেয়েকে, কিন্তু এখন উনি বাধ্য করছেন, এখন মনে মনে উনি দুঃখিত হয়ে গেছেন। তো উনি কি করছেন, হাতের আঙ্গুলের একটা অংশ কেটে সেই রক্ত দিয়ে তার মাথায় তিলক পরিয়ে দিয়েছেন। কার মাথায়? পিতার মাথায়। বলছেন, তুমি আমার বংশের মর্যাদা রক্ষা করো। তিলক ধারণ করে দিয়ে তখন হুহু করে কাঁদছেন, কাঁদতে কাঁদতে ওনার মানে চক্ষুর জলে, চোখের জলে সমস্ত রক্তগুলো সব ভিজে, সব মানে ধুয়ে হয়ে গেছে মাথা থেকে। আর এই জিনিসটা দেখছেন কে? কুন্তী ভোজ। দেখছেন এই পিতা পুত্রীর কি অপার স্নেহ, পুত্রীও যেমন পিতাও তেমন। দেখার পরে তিনি খুব ভাববিহ্বল হয়ে গেছেন, কে? এই কুন্তী ভোজ। তখন যাই হোক, তখন সুরেশেন মহারাজ সেখানে চলে আসেন এবং পিতা তখন থেকে সেখানকার মানে পার্ট অফ দি হোল সিস্টেম, এই কুন্তী ভোজের রাজ্যে তিনি মোটামুটি বিরাট পরিচালক ভূমিকা, যদিও বয়স তখন কম ছিল, মানে 12 বছর বয়স তিনি এসেছেন, এরকম করে প্রায় 6 বছর অতিক্রান্ত হয়েছে, 18 বছর হয়ে গেছে বয়স এখন। ইতিমধ্যে তিনি সমস্ত দায়িত্ব নিয়ে পালন করছেন, রাজকার্য করে করতে হচ্ছে ওনাকে, সবকিছু দেখতে হচ্ছে, কেন রাজার আর কেউ নেই। এবং তিনি একধারে বলতে গেলে তিনি পুত্র, তিনি পুত্রী, তিনি যুবরাজ, তিনি সবকিছু। তিনি একদিন সেই পিতা জিজ্ঞাসা করছেন, আচ্ছা পিতা, তুমি তো কিছু মনে না করে তোমার একটা কথা বলতে পারো না? পিতাশ্রী বলুন, দেখো যখন আমি তোমার পিতা বলে স্মরণ করি বা ভাবি, তখন আমার মনে পড়ে যায় তুমি আমার মেয়ে নয়, তুমি হচ্ছে সুরেশের মেয়ে। তুমি কিছু মনে না করলে তোমার নাম কি চেঞ্জ করে দেবো? তখন পিতা বলেন, হ্যাঁ, কোনো অসুবিধা নেই, আপনার যেটা ইচ্ছা, কোনো অসুবিধা নেই, আমার কোনো আপত্তি নেই। তখন ওনার নামটা চেঞ্জ করা হলো কুন্তী। তখন কুন্তী ভোজ বললেন, তোমার নাম আজকে থেকে হলো কুন্তী। যখন তিনি বললেন তোমার নাম আজকে কুন্তী, তখন এই পিতা বলছেন, আপনার দত্তক পুত্রী কুন্তী আপনাকে প্রণাম করছে, আপনি দয়া করে আশীর্বাদ করুন। তখন কুন্তী ভোজ খুব খুশি হয়ে গেছে, ঠিক আছে, ধন্যবাদ, হরে কৃষ্ণ, দেশের প্রভুপাদ কি, সমবেত গৌরভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি।